जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم
صلی علی رسولنا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد صلی آلہ رسولنا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد گناہ ہر جائے نا جی بھا شیا میا رسول اللہ گناہ ہر جائے نا جی بھا شیا میا رسول اللہ তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ سوچنا یا رسول اللہ گناہ ہر جائے نا جی بھا شیا مریا رسول اللہ تمی کیچھو کرو ماہے رسالت یا ভেঙে গেছে কোমরে আমার গুনাহেরি বুঝার ভারে ভেঙে গেছে কোমরে আমার গুনাহেরি বুঝার ভারে বাঁচাও রহমত ইয়া রাসূল আল্লাহ গুনাহ হে যায় না যে ভা শেয়া মরিয়া রাসূল আল্লাহ তুমি কিছু করো মাহে রিসালত ইয়া মরণ কালে আমি আকা যেন না হই যাই বরবাদ মরণ কালে আমি আকা যেন সালামত ইয়া রাসূল আল্লাহ গুনাহ হে যায় না যে ভা শেয়া মর ইয়া রাসূল আল্লাহ তুমি কিছু করো মাহে রিসালত উপযুক্ত জাহান নামের তোমার রবের কসম بات یا رسول اللہ گناہ رہ جائے نہ جے آبا شیا مر یا رسول اللہ تمی کی چھو کرو ماہ رسالت یا فیشی جاچھے دنیا ری بھالو باشای اتاریر مون فیشی جاچھے دنیا ری بھالو باشای اتاریر مون کرو آتار ہوتے یا پود کے دور یا رسول اللہ گناہ رہ جائے نہ جے آبا شیا مر یا رسول اللہ تمی کی چھو کرو ماہ رسالت یا رسول اللہ.
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فأعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نويت سنة الاعتكاف درود پاکر اگنیت فضیلت রয়েছে অসংখ্য فضیلت lot of blessings reciting durud e pak upon beloved prophet sallallahu taala alaihi wa alihi wa sallam. One of the benefit of reciting durud is jemonti jamiu sagir kitab er moddhe bornito royeche rasul e akram noor e mujassam شاہ بنی آدم فخر دو عالم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کریں کی ارشاد کریں تمرا نجے در مجلس کے بیٹھک کے امر پرتی درود شریف پاٹھ کرے سوسجیت کرے ناؤ کینو نا تمہادر درود شریف پاٹھ کرا قیامتر دین تمہادر جنو نور ہوبے. صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم. پریو اسلامی بھائیرا ایبن مدنی چینلر درشک و شروتا انہانو سپتاہر نئے آجو ایکٹی خوب گروتو پورنو ایبن اسپرش کاتر بشوئے নির্ধারণ করা হয়েছে, কিন্তু কি সেই বিষয় সে সম্পর্কে জানব. চলুন প্রথমে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই. হাদিসে পাকে বর্ণিত রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম. ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশনস, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর watching this ijtima, before listening sunnah inspired speech. bhalo bhalo kichu niyot ontoto ekti niyot ontoto ekti just for one ekta niyot jeno apnader onnanno niyoter sathe sonnibeshito thake ar ta hocche ei je from the beginning to the end, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, জাস্ট ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ, আমরা এই ইজতিমায় থাকবো তো ইনশাআল্লাহ। এবং এই আলোচ্য বয়ান থেকে, যে বয়ান আমরা এখন শুনবো, এই বয়ান থেকে প্রাপ্ত মদনী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব, পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকে আমরা কি করব, সুরভিত করব, সৌরভময় করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে এই কাজটি আমরা করব। কি সেই হাদিসে পাক? যেমনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বল্লেগু আন্নি ওয়ালাও আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, জাস্ট ফর ওয়ান ভার্স, জাস্ট অ্যাটলিস্ট ওয়ান ভার্স, অন্তত একটি আয়াত যদি হয় আমার পক্ষ থেকে তুমি পৌঁছিয়ে দাও অন্যের কাছে। আর এটাই হচ্ছে নেকির দাওয়াত, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজে আহ্বান, অসৎ কাজে বাধা দান। আর যারা এই কাজ করবে তারা হচ্ছে সমাজে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি, সুপিরিয়র পার্সন ইন সোসাইটি অ্যামং অল দ্য পিপল। কারা সেই ব্যক্তি? যারা মানুষকে সৎ কাজে আহ্বান করে এবং অসৎ কাজ যেখানে দেখে সেখানে মানুষকে কি করে, বাধা দান করে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যারা এই ইজতিমার মধ্যে উপস্থিত হয়েছি, নিজেও সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ হব, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখব, পাশাপাশি মানুষকেও সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করব, অনুপ্রাণিত করব, এবং অসৎ কাজে মানুষকে বিরত রাখব, তাদেরকে বোঝাব। আর যারা বোঝাবে, এই কাজটি যারা করবে তাদের জন্য রয়েছে জান্নাতের আলা মাকাম, অর্থাৎ জান্নাতুল ফেরদৌস, যেখানে আম্বিয়া ইকরাম থাকবেন সেই জান্নাতে মুবাল্লিগরাও থাকবে, যারা সৎকর্মের প্রতি আহ্বান করে মানুষকে, অসৎ কর্মে বাধা দান করে। তো সমাজে এমন নানান অসঙ্গতি রয়েছে, নানা অনিয়ম রয়েছে, নানা সামাজিক ব্যাধি রয়েছে, ঠিক তদ্রুপ একটি ব্যাধি হচ্ছে, ব্যাধি বলতে রোগ বোঝায়, রোদ, যেই রোগ সমাজকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে, সমাজকে গোটা সমাজকেই একটা সারশূন্য উইপোকার ঢিবিতে পরিণত করছে। উইপোকার ঢিবি দেখেছি আমরা, দেখেছি, যার ভিতরে কিছু নেই, সারশূন্য, ভিতরে একদম খালি, এই সমাজটাকে কুরে কুরে খাচ্ছে উইপোকার মতো। এমন কিছু সামাজিক রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, ঠিক তদ্রূপ একটি ব্যাধি হচ্ছে, রোগ হচ্ছে চুগুলখড়ি। কি চুগুলখড়ি? এই চুগুলখড়ি এমন এক সামাজিক ব্যাধি, আজকে আমরা সেই বিষয় সম্পর্কে শুনব। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা ঠিকই শুনেছেন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চুগুলখড়ির ভয়াবহতা। পাশাপাশি আমরা এও শুনব যে কি করে এই ভয়াবহ ব্যাধি থেকে পরিত্রাণ লাভ করা যায়, প্রতিকার কি, এর প্রিভেনশন কি রয়েছে। বলা হয়ে থাকে প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট, প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট, প্রতিকারের চেয়ে প্রতিরোধ হচ্ছে উত্তম, প্রতিকারের চেয়ে। একটা সংক্রামক ব্যাধি আপনাকে আক্রমণ করল, মরণ ঘাতক, আমরা কিছুদিন আগেও দেখেছি মহামারী ছিল, ছিল কি না, সেই মহামারী, সেই সংক্রামক ব্যাধি যাকেই আক্রমণ করেছে তাকেই কিন্তু দুনিয়া থেকে নিয়ে গেছে। অবশ্য আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়ায় যারা বেঁচে গেছে তারা তো সৌভাগ্যবান, কিন্তু যারা দুনিয়ার থেকে ইমানের সাথে গেছে তারাও সৌভাগ্যবান, কিন্তু যারা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে তাদের মতো হতভাগার দুনিয়াতে নেই। তো সুতরাং ইমানের প্রতিও আমাদের কি করতে হবে, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে যে আমাদের ইমান কখন কোন কাজে কোন কথায় আমাদের ইমান চলে যায় আমরা কিন্তু ঘুণাক্ষরেও টের পাবো না। কেননা যখন ইমান চলে যাবে তখন কিন্তু দরজায় নক করে যাবে না যে আমি যাচ্ছি, নক করবে কখনোই নক করবে না। তো কাজেই বুঝবো কি করে, বোঝার উপায় আছে কি? তো যারা আমাদের ইলমে দিন থেকে আমরা দূরে, কোরআন ও সুন্নাত থেকে আমরা দূরে, তাদের জন্য তো এটা খুবই বিপজ্জনক একটা বিষয় রয়েছে যে আমার ইমান চলে যাচ্ছে অথচ আমি জানতেও পারছি না, এটা খুবই সাংঘাতিক একটা বিষয়। তো এখন কথা হলো যে ইমান, এই যে ফেইথ আমরা যাকে বলি বিলিভ, এর যে সিগনিফিকেন্স রয়েছে, এর যে ইম্পর্টেন্স রয়েছে, যে জানবে না তার কাছে ইমানের কোনো মূল্য নেই। এই জন্য ইলমে দিনের মজলিসে আমাদেরকে বসতে হবে। ইলমে দিনের মজলিসে যদি আমরা বসি, ইলমে দিনের আলোচনা যদি আমরা শুনি, ইমান ও আমলের যদি আলোচনা বিষয় গুরুত্ব যদি আমরা শুনি, তাহলে আমরা বুঝতে পারব ইমানের যে গুরুত্ব রয়েছে, যে সিগনিফিকেন্স অফ ফেইথ বিলিফ রয়েছে, সেটা আমরা অনুধাবন করতে পারব, অতপর আমাদের ইমানকে আমরা হেফাজত করতে সক্ষম হব। শুরুতেই চমৎকার একটা ঘটনা দিয়ে আমরা শুরু করছি, খুবই শিক্ষণীয় একটি ঘটনা, হৃদয়ের কান দিয়ে আমরা শ্রবণ করব। যেমনটি বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে যে একবার এক বাজারে এক ব্যক্তি গোলাম ব্যক্তি করতে এসেছে। গোলাম, যেমন তৎকালীন যুগে কী ছিল, দাস দাসী ছিল, তো দাসকে বিক্রি করতে এসেছে গোলাম। তো এক ব্যক্তির গোলাম প্রয়োজন ছিল, দাসের প্রয়োজন ছিল, সেই ব্যক্তি দাস কিনতে গেল সেই বাজারে হাটে। তো যেই গোলাম সে কিনল তাকে তার সুঠাম দেহ সুস্বাস্থ্য, কেননা গোলামদের তো রুগ্ন সুখ মানে যারা থাকে পাতলা ছিপছিপে রোগাক্রান্ত, এমন ব্যক্তিকে কেউ কাজে কর্মে রাখে না, সুঠাম দেহ বলিষ্ঠ দেহের অধিকারী ব্যক্তিদেরকে মানুষ কাজে রাখে, যেন তার মাঝে কাজের কি থাকে, শক্তি থাকে, এনার্জি থাকে। ঠিক তদ্রূপ একটি গোলামকে তার পছন্দ হলো, সে সেই গোলামকে কি করলো, কিনতে চাইল। যখন সে গেল সেই গোলামের কাছে, সেই গোলামের যে মুনিব ছিল, মালিক ছিল, সে বলল এই গোলাম খুবই ভালো, খুব ভালো, কাজে কোনো অলসতা করে না, কোনো কাজে সে ফাঁকি দেয় না, তবে তার মাঝে একটি দোষ আছে। সেই দোষটি কি, সে চুগুলখুরি করে, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে। তখন সেই ক্রেতা চিন্তা করলো এ আর তেমন কি দোষের, সমস্যা নেই চলবে, নিয়ে নিল। সে সেই ত্রুটিটাকে দোষটাকে সে কী করল, ভ্রুক্ষেপ করল না, মূল্যায়ন করল না, চকুলখড়িকে সে নিয়ে গেল। কিছুদিন সেই দাস, সেই গোলাম মুনিবের, তার মুলিবের, সাহেবের, জনাব এবং জনাবার, বেগমের কী করল, সেবা যত্নে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে প্রমাণিত করতে সক্ষম হলো, খুব সুন্দরভাবে কাজ করছে। করতে করতে হঠাৎ একদিন সেই গোলাম তার মুনিবকে যেয়ে বলল, তার বেগমকে যেয়ে বলল, যে মালিক ছিল, মুনিব ছিল, তার স্ত্রীকে গিয়ে বলল যে সাহেব যে রয়েছেন, আমার যে মুনিব রয়েছেন, তার কিন্তু লক্ষণ ভালো দেখি না। কী সেই লক্ষণ, কী সেই দোষ, বেগমকে বলল যে তার মাঝে একটি ত্রুটি আমি দেখতে পেয়েছি, দোষ কী সেই দোষ, সে পর নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, আপনার স্বামী পর নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, এখনই সময়, যদি লাগাম টেনে না ধরেন, আপনার স্বামীকে যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে আপনার স্বামী আপনার হাত থেকে ছুটে যাবে, আপনার স্বামী আপনাকে তালাক দিয়ে দেবে। এই বলে সেই মুনিবের স্ত্রীকে সে বিচলিত করে তুলল, চিন্তিত করে তুলল। সেই মহিলা শি ওয়াজ ভেরি অ্যাংশিয়াস হিয়ারিং দিস, এই কথা শুনে সে খুব উদ্বিগ্ন হলো, খুব চিন্তিত হলো। তখন সে বলল যে উপায়, তখন সেই দাস বলল একটা উপায় আছে। কি সেই উপায়? আপনি যদি রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আপনার স্বামীর দাড়ির এক গাছি চুল কেটে নিয়ে আসতে পারেন খুর দিয়ে, সেই চুল আমাকে দেবেন, আমি সেটা পরবর্তীতে কী করণীয় আমি তা আপনাকে বলবো, যখন আপনার স্বামী গভীর ঘুমে মগ্ন থাকবে। এই বলে সেই স্ত্রীর কাছ থেকে চলে গেল। যাওয়ার পরে তার মুনিবকে গিয়ে সে বলল যে আমি কিন্তু বেগম সাহেবার গতিমতি ভালো দেখছি না, তার কিছু লক্ষণ আমি খারাপ দেখছি। মুনিবকে বলল হে আমার প্রভু, আপনি যদি আপনার স্ত্রীকে থেকে আপনার স্ত্রী থেকে যদি আপনি সাবধান না হন তাহলে কিন্তু আপনি প্রাণে মারা যাবেন। বলছি কী সেই ঘটনা, কি হয়েছে? বলে আপনার স্ত্রী পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। বুঝতে পারছেন আমার ঘটনা? ক্লিয়ার সবার কাছে? জড়িয়ে গেছে, কি করণীয়? আপনার স্ত্রী কিন্তু আপনাকে হত্যা করে আপনার যত ধন সম্পদ রয়েছে তা নিয়ে পরপুরুষের সাথে সংসার করবে, পাড়ি জমাবে ভিন্ন এলাকায় ভিন দেশে। বিশ্বাস যদি না হয় আজকে রাত্রে আপনি ঘুমাবেন না, জেগে থাকবেন, তখনই আপনি প্রমাণ পাবেন আমার কথা, আমি কি সত্য বলেছি নাকি মিথ্যা। স্বামী তখন কি করল, সেই মুনিব ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে শুয়ে রইল। অল্প কিছুক্ষণের পরেই সে নাক ডাকতে রইল, যেমন মানুষ ঘুমের মধ্যে নাক ডাকে। স্ত্রী চিন্তা করল যে আমার স্বামী হয়তো ঘুমের গভীরে ঘুমের মধ্যে মগ্ন হয়ে গেছে, এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। সে কী করল, খুর নিয়ে সেই দাসের কথা অনুযায়ী, গোলামের কথা অনুযায়ী স্বামীর দাড়ির এক গাছি চুল সে কাটতে শুরু করল। অর্থাৎ তার বুকের উপর গিয়ে যেই মাত্র তার চুল কাটবে, দাড়ির এক গাছি চুল কাটবে, সেই স্বামী হঠাৎ করে তার চোখ খুলে তাকে হাতে নাতে ধরল। তার ভীষণ রাগ চলে এলো যে আমার গোলাম ঠিকই বলেছে, দাস ঠিকই বলেছে, তুমি আমার হত্যা।